ব্যক্তিগত জীবনে আর্থিক ব্যবস্থাপনা বা পার্সোনাল ফাইন্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাড়ি গাড়ি কিংবা সম্পদ ক্রয় বিক্রয়, বিনিয়োগ, বাজেটিং, ব্যাংকিং ইত্যাদি বিষয়গুলো আধুনিক জীবনযাত্রার দৈনন্দিন অনুষঙ্গ। কিন্তু আমরা অনেকেই এই আর্থিক ব্যবস্থাপনা নিয়ে খুব বেশি সচেতন নই। অথচ একটু সচেতন হলেই এবং সঠিক আর্থিক ব্যবস্থাপনা জানা থাকলে যে কেউ এর থেকে উপকৃত হতে পারেন। সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া, পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা দেওয়া কিংবা কঠিন সময়ে সঞ্চয়কৃত অর্থ কাজে লাগানো সম্ভব। সুইনবার্ন ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বিভাগের প্রভাষক ডক্টর শরৎ খন্দকার পার্সোনাল ফাইন্যান্স নিয়ে এসবিএস বাংলার কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ডক্টর শরৎ খন্দকার, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম। আপনার কাছে প্রথম প্রশ্ন, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা কেন এত গুরুত্বপূর্ণ?
পার্সোনাল ফাইন্যান্স বা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আমরা যারা মাইগ্রেন্ট আছি বা আমরা যারা অধিবাসী আছি, যারা বাংলাদেশ থেকে এখানে এসেছি, আমরা অনেকে অনেক কষ্ট করে টাকা পয়সা জমাই, আমরা অনেক কষ্ট করে আমরা নিজেদের জীবনটাকে উন্নত করার চেষ্টা করি। শুধুমাত্র কিভাবে আমরা বিনিয়োগ করব, কিভাবে আমরা আমাদের আর্থিক ব্যবস্থাপনাটাকে আরো সুন্দর করে তৈরি করব, যাতে আমরা একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি, এটা আমরা অনেকেই জানি না। আমরা বিভিন্ন প্রলোভনে পড়ে, আমরা বিভিন্নভাবে ইনফরমেশন না জেনে আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক বিনিয়োগ করে ফেলি, বা অথবা আমরা এমন ক্ষেত্রে আমরা সময় বিনিয়োগ করি যেগুলো দেখা যাচ্ছে আসলে আমাদের জন্য আর্থিকভাবে লাভবান হচ্ছে না, বা যেটা অনেক সময় দেখা যাচ্ছে হয়তো আমরা আর্থিকভাবে লাভবান আমরা দূর থেকে মনে করছি, বাট আসলে যখন আমরা খুব ক্লোজলি ক্যালকুলেশন করি দেখা যাচ্ছে ওটা আসলে আমাদের বিনিয়োগযোগ্য নয়। সুতরাং পার্সোনাল ফাইন্যান্সটাকে ম্যানেজ করা, কিভাবে আমরা বাজেটিং করব, কিভাবে আমরা বিনিয়োগ করব, কিভাবে আমরা আমাদের দৈনন্দিন বাজেটগুলোকে ভবিষ্যতের কথা চিন্তা করে তৈরি করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অধিবাসীদের জন্য।
তো আমাদের প্রত্যেকের কাছে মর্টগেজ বা হোম লোন একটা আলোচিত বিষয়, তো এই হোম লোন নেয়ার ক্ষেত্রে আপনার কোনো উপদেশ আছে?
হোম লোন নেওয়ার ক্ষেত্রে আমার প্রথম উপদেশ থাকবে সবার কাছে যে আপনি চেষ্টা করবেন যেন সে আর্থিক প্রতিষ্ঠানটা যার কাছ থেকে আপনি লোন নিচ্ছেন ওটা যদি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হয়। কারণ স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান হলে, যেমন অস্ট্রেলিয়াতে চারটে বড় বড় ব্যাংক আছে বা এই ব্যাংকগুলোর অথরাইজড অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ওদের দ্বারা যদি ওরা অ্যাক্রেডিটেড হয় সেক্ষেত্রে ওই লোনটা আমরা অনেক ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে বর্তমান অস্ট্রেলিয়ার সিচুয়েশনে ইন্টারেস্ট রেট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরবিএ বা রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া কিছুদিন আগে আমাদের ক্যাশ রেট আমাদের কমিয়ে দিয়েছে 0.75% হিসেবে। তো আমরা যখন ব্যাংক থেকে লোন নিব আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যেন এটা ফিক্সড না করি, কারণ ইন্টারেস্ট রেট হয়তো ভবিষ্যতে আরো কমবে এবং আমরা যদি সেটা ফিক্সড করে ফেলি সেক্ষেত্রে আমাদেরকে ভবিষ্যতে চেঞ্জ করতে গেলে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হবে। তৃতীয় একটা বিষয় আছে এখানে, সেটা আমাদেরকে দেখতে হবে যে আমরা যদি যে কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিই না কেন, আমাদেরকে দেখতে হবে যে আমরা এটাকে আমরা কি এটাকে লো ডক লোন নিচ্ছি নাকি আমরা স্ট্যান্ডার্ড লোন নিচ্ছি। এবং স্ট্যান্ডার্ড লোনের ক্ষেত্রে আমাদেরকে যখন বিভিন্ন রকম কাগজপত্র আমাদের ব্যাংক আমাদেরকে চাবে, আমাদেরকে মেক শিওর করতে হবে যেন সেই কাগজপত্রগুলোর জন্য জেনুইন হয় এবং ব্যাংক আমাদের রিস্কগুলোকে অ্যাসেস করতে পারে। বর্তমান অর্থনৈতিক সিচুয়েশনে, যেটা আমার অসংখ্য কয়েকজন বন্ধু আছেন যারা আরবিতে কাজ করেন অথবা যারা ইকোনমিস্ট আছেন, প্রত্যেকে প্রিডিক্ট করছে এবং বড় বড় যে চারটা ব্যাংক আছে ওরাও প্রিডিক্ট করছে যে আরবিএ সম্ভবত 0% ইন্টারেস্ট লোনের দিকে যাচ্ছে বা 0% ক্যাশ রেটের দিকে যাচ্ছে। আমরা আশা করতে পারি হয়তো এ বছর শেষের দিকে একবার হয়তো আরবিএ ক্যাশ রেট কমাবে এবং আগামী বছর মাঝামাঝিতে হয়তো আরেকবার কমাবে। সো আমরা যদি এখন ফিক্স করে ফেলি তাহলে আমরা এই বেনিফিটটা আমরা পাবো না। সো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন এটা ফিক্স না করা। আরবি যখন তাদের ক্যাশ রেট কমাবে তখন ব্যাংকগুলো বাধ্য হবে তাদের বর্তমান ভেরিয়েবল রেট কমাতে। নর্মালি যখনই আরবি 0.5% বা 0.25% ইন্টারেস্ট রেট কমায়, ব্যাংকগুলো প্রায় সমপরিমাণে বা খুব কাছাকাছি সমপরিমাণে ইন্টারেস্ট রেট কমাতে বাধ্য হয় এবং সেটা সেই সুযোগটা শুধুমাত্র যারা ভেরিয়েবল ইন্টারেস্ট রেট আছে তারাই পাবে, যারা ফিক্সড ইন্টারেস্ট রেট যাবে তারা সেটা পাবে না।
আমরা অনেক সময় রিফাইন্যান্সের কথা শুনে থাকি এবং এই রিফাইন্যান্স আসলে একজন ঋণ গ্রহীতাকে কিভাবে প্রভাবিত করে?
আমরা যারা মাইগ্রেন্ট আছে বা আমরা যারা বিভিন্নভাবে হোম লোন নিয়ে থাকি ব্যাংকদের কাছ থেকে, আমরা প্রায় নিজেদের আর্থিক অবস্থা বিবেচনা করে আমরা অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে মুভ করার চেষ্টা করি, যদি তাদের ইন্টারেস্ট কম হয় সেক্ষেত্রে আমরা দেখা যায় আমরা চেষ্টা করি অন্য একটা ফাইন্যান্স প্রতিষ্ঠান চলে যাওয়ার জন্য। কিন্তু আমি মনে করি এদিক থেকে আমাদের আসলে চিন্তা করা উচিত, যে প্রতিষ্ঠানের সাথে আমরা অনেকদিন ধরে আছি তারা অলরেডি তাদের সাথে আমাদের একটা স্টাবলিশ রিলেশনশিপ আছে, সেক্ষেত্রে আমরা যদি প্রতিষ্ঠানটাকে চেঞ্জ না করে বা ওখান থেকে না সরে যেয়ে আমরা যদি আমাদের বর্তমান আর্থিক প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলি বা তাদের ম্যানেজারের কাছে বলতে পারি যে আমাদেরকে অন্য একটি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান আমাদেরকে আরো সস্তা হারে ঋণ দিতে পারে, এবং আমরা যদি সেটা তাদেরকে ডকুমেন্ট দেখাতে পারি, তাহলে অস্ট্রেলিয়ার মোটামুটি সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোই তাদের ঋণগুলোকে ওই অন্য প্রতিষ্ঠানের সাথে ম্যাচ করবে। অনেক ক্ষেত্রে ব্যাংকরা বিভিন্নভাবে হানিমুন রেট প্রোভাইড করে, যেমন দেখা যাচ্ছে হয়তো দু বছরের জন্য হয়তো সস্তা লোন, কিন্তু দু বছর পরেই সেটা অনেক বেড়ে যাবে। সো আমাদেরকে এখানে দেখে রাখতে হবে যে আমাদের আসলে কম্প্যারিজন রেটটা কত, শুধুমাত্র ইন্টারেস্ট রেটের দিক না তাকে কম্প্যারিজন রেটটা যেন বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা আরো বেশি লাভবান হব।
তো এই কম্প্যারিজন রেটের বিষয়টা কি,
আমরা যখন কোনো ইন্টারেস্ট নেই, আমরা যখন কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢুকি আমরা দুটোরই দেখতে পাই, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট, বর্তমানে যে ইন্টারেস্ট রেটটা ওই একটি প্রোডাক্টে ওরা প্রোভাইড করছে, দ্বিতীয় হচ্ছে কম্প্যারিজন রেট। না, কম্প্যারিজন রেট হচ্ছে ওই ইন্টারেস্ট রেট সহ অন্যান্য যাবতীয় খরচপাতি যেটা ব্যাংক তাকে চার্জ করতে পারে একজন একজন ঋণ গ্রহীতাকে, সবগুলো অ্যাড করার পরে যেই ফাইনাল ইন্টারেস্ট রেটটা আসে সেটাকে বলা হচ্ছে কম্প্যারিজন রেট। তো শুধুমাত্র আমরা ইন্টারেস্ট রেটের দিকে তাকিয়ে না থেকে আমাদের কম্প্যারিজন রেটটা দেখা উচিত। ধরুন হয়তো ANZ ব্যাংক, ওদের ইন্টারেস্ট রেট 3%, বা দেখা যাচ্ছে হয়তো কমনওয়েলথ ব্যাংকের ইন্টারেস্ট রেট 2.9%। আমরা চিন্তা করতে পারি 2.9% যাওয়াই হয়তো বেটার, কিন্তু এমন হতে পারে যে 2.9% ওদের ইন্টারেস্ট রেট হলে ওদের কম্প্যারিজন রেট হচ্ছে 3.5, ওয়ারাস অন্য ব্যাংকের কম্প্যারিজন রেট 3.2, সো বা 4.2। সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে আসলে যে আমাদের কম্প্যারিজন রেট কোনটা কম।
ইকুইটি নিয়ে কথা বলতে চাই, প্রথমত এই ইকুইটি বিষয়টা কি, এবং কেউ যদি দ্বিতীয় একটি বাড়ি কিনতে যায় তাহলে এই ইকুইটি কিভাবে তাকে সাহায্য করবে?
আমরা ইকুইটি ধরে থাকি যে আমাদের কেউ যদি একটা বাড়ি কিনলেন, আমাদের অস্ট্রেলিয়াতে ধরা হয় জেনারেলি যে প্রতি 10 বছর পর পর বাড়ির দাম দ্বিগুণ হয়। সো কেউ যদি ধরুন আজকে 1,00,000 টাকা দিয়ে একটা বাড়ি কিনলেন, আমরা ধরে নিব আগামী 5 বছর পর এই বাড়ির দাম হবে 1,50,000 টাকা। সো 1,50,000 টাকা যখন বাড়িটার দাম হয়ে গেল, কিন্তু তার লোন আসলে রয়ে গেছে আসলে 1,00,000 টাকা, সে যদি ইন্টারেস্ট অনলি লোন পে করে, তাহলে সেখানে তার $50,000 সে ইকুইটি রয়ে গেছে, অর্থাৎ বাড়ির যে দাম এর থেকে কম, আমাদের অনেক লোন কম, আমাদের লোন আছে, এবং অনেকে সেই ইকুইটিটাকে ইউজ করে দ্বিতীয় একটা বাড়ি কেনার ক্ষেত্রে, সেখান থেকে আমরা সেই ইকুইটিটাকে তুলে নিতে পারি, আমরা রিফাইন্যান্স করে বা আমরা হোমটাকে আবার রিভ্যালুয়েশন করে সেই ইকুইটিটাকে আমরা তুলে নিতে পারি, এবং সেই ইকুইটিটাকে আমরা আরেকটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারি।
পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টে বাজেটিং কিভাবে একজনকে সাহায্য করতে পারে?
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাজেটিং হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় বিষয়। আমাদের যত ইনকাম থাকুক না কেন, আমরা যদি সুন্দরভাবে সেটাকে বাজেট করতে না পারি, আমরা যদি প্রথম থেকে চিন্তা ভাবনা করতে না পারি যে আমাদের কোন কোন খাতে কি খরচ আছে, এবং আমরা প্রথম থেকে ডিটারমাইন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ক্যাশ আউটফ্লোটা খুবই খারাপ হবে। যখন আমরা ব্যাংকের কাছে যাচ্ছি ঋণ নেওয়ার জন্য বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি ঋণ নেওয়ার জন্য, তারা প্রথম ওরা দেখতে চায় আমাদের ক্যাশ ইনফ্লো কি এবং ক্যাশ আউটফ্লো কি। আমরা যদি বাজেটিং করতে পারি সুন্দরভাবে যে আমাদের আমাদের একজনের সংসারে প্রতি সপ্তাহে কত টাকা লাগছে বা প্রতি ফর্টনেটলি কত টাকা লাগছে, আমাদের পেট্রোল বাবদ কি পরিমাণ খরচ হচ্ছে, আমাদের অন্যান্য আনুষঙ্গিকভাবে কি কি খরচ হচ্ছে, এবং আমাদের প্রতি ফর্টনেটলি বা সপ্তাহে আমাদের কি পরিমাণ ইনকাম হচ্ছে, এবং সেখান থেকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা প্রথম থেকে সরিয়ে রাখতে পারি, ধরুন আমি একজন প্রতি সপ্তাহে $2,000 ইনকাম করে, সে তার বাজেট করে দেখলো তার খরচ হচ্ছে $1,500, সে যদি প্রথম থেকেই এই $500 তার ইনকাম থেকে সরিয়ে রাখে প্রতি প্রতি সপ্তাহে, সেই টাকাটা তারা ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কাজে লাগাতে পারে।
কি কি ক্ষেত্রে ঋণ গ্রহণ থেকে বিরত থাকা উচিত বলে আপনি মনে করেন?
আমরা যখন ঋণের ক্ষেত্রে চিন্তা করি, বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে আমরা ঋণটাকে দুভাবে ভাগ করি, একটাকে বলে আমরা বলি মন্দ ঋণ বা ব্যাড ডেট, একটা বলি গুড ঋণ, যেটাকে বলা হচ্ছে আপনার ভালো ডেট। আমরা ভালো রেট সেটাকে বলি যে আমরা কোনো একটা জায়গায় ইনভেস্ট করবো এবং সেখান থেকে আমাদের টাকাটা ইনফ্লো আসছে, তো আমরা ঋণ নিয়েছি কিন্তু সেই টাকাটা আমাদের ইনফ্লো হিসেবে আমাদের কাজে লাগছে, সেটাকে বলি আমরা গুড রেট। আর যদি কোনো লোন যদি থাকে, যে লোন আমরা শুধুমাত্র টাকা ঢালতেই হবে, আমাদের কোনো রকম আমাদের রিটার্ন আসবে না, সেটাকে আমরা বলি ব্যাড ডেট। তা বিভিন্ন ব্যাড ডেটের পর্যায়ে পড়ে হচ্ছে ধরুন এই জন্য ক্রেডিট কার্ড, আমরা পার্সোনাল লোন নিচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, আমরা গাড়ি লোনের কথা চিন্তা করছি, কারণ গাড়ির লোন আমরা তো লোন করে কিনতে পারি, কিন্তু গাড়িটা আপনার শোরুম থেকে বেরোর সাথে সাথেই দেখা যাচ্ছে গাড়ির দামটা অনেক কমে যাচ্ছে। সো সেটাকে আমরা বলি ব্যাড ডেট। অন্যদিকে যেসব লোন আমাদেরকে রিটার্ন দেয়, ফর এক্সাম্পল ধরুন আপনি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে যাচ্ছেন এবং সেটার জন্য আপনি ইনভেস্ট করছেন, সেটাকে বলি আমরা গুড ডেট। তার সেখান থেকে তার প্রপার্টি থেকে রেন্ট পাচ্ছে, সে রেন্টটা দিয়ে ওদের একটা ইনকাম সোর্স হচ্ছে, পাশাপাশি ওরা যদি কিছু বছর পরে প্রপার্টিটা বিক্রি করে দেয় ওখান থেকে তার একটা বছর একটা ক্যাপিটাল গেইন পাচ্ছে।
এবার বিনিয়োগ নিয়ে কিছু প্রশ্ন, কেউ যদি কোনো খাতে বিনিয়োগ করতে চায় তবে তাকে কি কি বিষয় বিবেচনা করা উচিত বলে আপনি মনে করেন?
আমি মনে করি বিনিয়োগের ক্ষেত্রে প্রথম চিন্তা করা উচিত তাদের বাজেটিংটা কি হবে, যে তাদের ক্যাশ আউটফ্লো সেই বিনিয়োগ কি হবে, যেটাকে আমরা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের ভাষা বলি ইনিশিয়াল আউটলে, এবং ওই প্রজেক্ট থেকে তার কি পরিমাণ ইনকাম তাদেরকে হবে, যেটাকে আমরা বলি ক্যাশ ইনফ্লো। প্রথমে আমাদের মনে রাখতে হবে কত টাকা আমরা ওখানে ঢালবো এবং কত টাকা আমরা বিনিয়োগ পাবো ওভার দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট, সেটা আমাদের প্রথম চিন্তা করতে হবে। তৃতীয় জিনিস আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে আর্থিক প্রতিষ্ঠান থেকে নিচ্ছি ওদের কোনো কন্ডিশন আছে কিনা, সেই কন্ডিশনটা আমাদের কিভাবে মিট করতে হবে। তৃতীয় জিনিসটা চিন্তা করতে হবে আমাদের সুদের হারটা কি বা ইন্টারেস্ট রেটের হারটা কি, সেই ইন্টারেস্ট রেটের হারটা দেওয়ার পরে আমরা ওখান থেকে কতটা গেইন করতে পারি। এই তিনটা জিনিস চিন্তা ভাবনা করে একজনকে আমি মনে করি তার যে কোনো বিনিয়োগে সেটা যাওয়া উচিত।
তো সবশেষে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আপনার কি আর কোনো পরামর্শ আছে যাতে কেউ আর্থিকভাবে লাভবান হতে পারে?
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেউই যদি তারা সুন্দরভাবে তাদের পার্সোনাল ফাইন্যান্সটাকে ম্যানেজ করে তার একজন সুন্দর বিনিয়োগকারী হয়ে উঠতে পারবে। এর জন্য তাদেরকে আসলে অনেক বেশি পড়াশোনা করার দরকার নেই, তারা যদি বিভিন্ন ধরনের ছোটোখাটো কোনো সেমিনার তার যোগ দেয়, ইভেন ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে হাউ টু ম্যানেজ ইউর পার্সোনাল ফাইন্যান্স অর মর্টগেজ লোন, তারা যদি এগুলোকে দেখে বা তারা যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে আমার কাছে আমাকে তার করতে পারে, আমার নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই বাট আমি পছন্দ করি মানুষকে সাজেশন দেওয়ার ক্ষেত্রে, সো তারা এসব জেনে তারা ইনভেস্টমেন্ট করলে তারা অনেক বেশি লাভবান হতে পারবে।
ধন্যবাদ ডক্টর শরৎ খন্দকার, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম। এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে শানবে অসংখ্য ধন্যবাদ এবং এসবিএস বাংলাকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
ফেসবুকে ফলো করুন এসবিএস বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।